بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي أهدى أمن يمشي صويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ما
الله يأتينا وهو رب العالمين صلوا على الحبيب صلى الله عليه وسلم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم আসুন প্রিয় স্নেহবেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহ সাওয়াজা আসুন আমরা দরুদ সালাম পাঠ করে নিই صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد
جایا
নারী চবি সদা যেন তাকে মনে
তাকে এরিদয়ে সল্লু
على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সুন্নতবরা ইজতেমা আমরা উপস্থিত হয়েছি। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই ইজতেমা আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে হয়ে থাকে। এই মসজিদে আসা এটা অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। যখনই আমাদের এই মসজিদে আসার সৌভাগ্য নসিব হবে, তো আমাদের একটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। সেটা হচ্ছে যে মসজিদে আসার পরপরই যেন আমরা এতেকাফের নিয়ত করে নিই। কী করে নেব? এতেকাফের নিয়ত করে নিই, নফল এতেকাফ। এটার দ্বারা অন্যান্য ইবাদতের পাশাপাশি আমাদের আমল নামায় নফল এতেকাফের সওয়াব ফেরেশতারা লিখে দিবেন। মনে রাখবেন, মসজিদে খাওয়া দাওয়া ঘুমানোর অনুমতি নেই, জায়েজ নেই। এটা যদি আগে থেকেই এতেকাফের নিয়ত থেকে যায়, এতেকাফের নিয়ত আগে থেকে থাকে, তাহলে খানাপিনা বা ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাতে পারবে, খানা খেতে পারবে। ফতোয়া স্বামীর মধ্যে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায়, তবে যেন এতেকাফের নিয়ত করে নেয়। তবে এরকম যেন না হয় যে খানাপিনা সামনে আসলো, এরপর এতেকাফ করে নিলে, এরকম যেন না হয়। বরঞ্চ এতেকাফের নিয়ত করে কিছু ইবাদত হওয়া চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এতেকাফ হবে এবং কিছু ইবাদত এর জন্য অন্তর্ভুক্ত হতে হবে। যেমন এতেকাফের নিয়ত করলাম, বারবার দর্শী পাঠ করে নিলাম, এরপর যদি খাওয়ার প্রয়োজন হয় বা ঘুমানোর প্রয়োজন হয়, তাহলে এটা আর গুনাহ হবে না। আল্লাহর প্যারা নবী রসুল আরবি রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। আল্লাহর নবী, আখেরে নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানা ইয়াউমুল খামীস বাআসাল্লাহু মালাঈকাতান, যখন বৃহস্পতিবার দিন আসে, যখন বৃহস্পতিবার দিন আসে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা কিছু নূরানি জগতের ফেরেশতাদের পাঠিয়ে দেন, মাহুম সুহফুম মিন ফিদ্দাতিন ওয়া আকলামুম মিন যাহাব, তাদের কাছে কি থাকে? রূপার কাগজ থাকে এবং স্বর্ণের কলম থাকে। ওই ফেরেশতাদের কাছে রূপার কাগজ, স্বর্ণের কলম। এই কাগজ এবং কলমের মধ্যে কি কাজ করে? ইয়াকতুবুনা ইয়াউমাল খামীস ওয়া লাইলাতাল জুমআতে আকসারান নাসি আলাইয়া সালা, ওই ফেরেশতারা যাদেরকে প্রেরণ করা হয়েছে, যাদের হাতের মধ্যে রূপার কাগজ এবং স্বর্ণের কলম রয়েছে, তারা ওই স্বর্ণের কলম দিয়ে, ওই রূপার কাগজের মধ্যে ওই সমস্ত সৌভাগ্যবানদের নাম ওই খাতার মধ্যে স্বর্ণের কলম দিয়ে লিখে থাকে, যারা বৃহস্পতিবার দিন এবং এই বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার রাত, বেশি পরিমাণে আমার উপর দর্শী পাঠ করবে, তাদের নাম সমূহ লিখতে থাকে। কত বড় সৌভাগ্যের বিষয়। যে দুনিয়াতে স্বর্ণের কলম ব্যবহার করে এটা অনেক রেয়ার, অনেক বিরল। আর আল্লাহ তাআলা এবং সেটাও দুনিয়াবি লোক যারা সর্বশ্রেষ্ঠ আছে, যারা ভালো পজিশনের মধ্যে তাদের, কিন্তু আল্লাহর যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে একজন সাধারণ উম্মত যদি দরুদ শরীফ এই আমলটা করে, তো তাদেরকে এমন সৃষ্টি ওই খাতার মধ্যে নাম লিখবে যারা নিষ্পাপ। ওই ফেরেশতাগণ স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজে লিখবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আমরা একবার মহব্বত সহকারে দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে, আমাদেরকে প্রেরণ করেছেন। পৃথিবীতে মানুষের বিভিন্ন অবস্থা হয়ে থাকে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যম পন্থা, যাদের মধ্যবিত্ত বলা হয়, কেউ সুখে আছে, কেউ দুঃখে থাকে, কেউ অভাবে, কেউ আবার অত্যন্ত ভরপুর সব কিছু তাদের কাছে থাকে। যাকে আল্লাহ তাআলা যেভাবে রাখার ইচ্ছা আল্লাহ তাআলা রাখেন, যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেই অবস্থার উপর আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা, এটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা নেয়ামত এবং রহমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা যখনই যে অবস্থায় রাখেন সে অবস্থায় আল্লাহ তাআলার রেজার উপর, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকার আমাদেরকে তৌফিক নসিব করুন। মানুষের যখন অভাব হয়, মানুষের যখন রিজিকের কমতি দেখা যায়, রিজিক হ্রাস পায়, অর্থাৎ যাদেরকে দরিদ্র বলা হয়, গরিব বলা হয়, ওই দারিদ্রতা মানুষকে অনেক সময় পেরেশানগ্রস্ত করে, মানুষকে চিন্তাগ্রস্ত করে ফেলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হওয়ার সুবাদে আমাদের সব কিছুতে আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামত এখানে রয়েছে। আজকে আমরা যেখানে এখানে উপস্থিত হয়েছি এবং মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন, যারা দরিদ্র, যারা গরিব, এই দরিদ্রতার ফজিলত কী, এই বরকত কী, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। ভেলায়াতের সিলসিলা যার থেকে শুরু হয়েছে, মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম, যাকে ভেলায়াতের সম্রাট বলা হয়, মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর একটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে। হযরত সৈয়দনা সুয়াইদ বিন গাফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত মাওলাই কায়নাত আলীউল মুরতাদা শেরে খুদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর খেদমতে কুপার প্রশাসনিক গ্রামে ভ্রমণ, যেটা রয়েছে, যেটা প্রশাসনিক ভ্রমণ, উনি যখন খলিফা ছিলেন, অর্থাৎ উনি যখন শাসক ছিলেন, খলিফা ছিলেন, সময় উনি বলেন যে আমরা ওনার কাছে গিয়েছিলাম, তখন দেখলাম যে উনি খানার মধ্যে খাবার খাচ্ছিলেন। এমন সময় আমরা পৌঁছলাম, দেখলাম যে তার সামনে জব শরীফের রুটি এবং পেয়ালার মধ্যে দুধ ছিল। রুটিগুলোর অবস্থা কীরকম ছিল, একজন খলিফার কথা বলছি, একজন বেলায়েতের সম্রাট, ওনার সামনে যে খানাঘাত ছিল রুটিগুলোর অবস্থা ছিল শুকনো আর এত শক্ত ছিল যে সেটা হাত দিয়ে এরকম টানতে হয়, টানার সময় না ছিঁড়লে অনেক সময় হাঁটুর সাথে রেখে এটাকে ছিঁড়তে হতো। এই রুটিগুলোর অবস্থা এত শক্ত, এরকম কষ্ট করে এগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। এটা দেখে আমার দয়া আসে, একজন খলিফা, বেলায়েতের সম্রাট আলীউল মুরতাদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম বর্তমান খেলাফতের মসনদে রয়েছেন, ওনার দাসী যে খেদমত করছিল তাকে আমি এটা দেখে বললাম, তোমার কি দয়া হয় না একটু এর উপর? একজন খলিফা, একজন আল্লাহর মোকারব বান্দা, তোমাকে খেদমত করার সুযোগ দিয়েছে, তোমার কি একটু দয়া হয় না? এই রুটিগুলো একটু ছেঁকে একটু নরম করে বানাতে পারো না, যেটা ছিঁড়তে এখন কষ্ট হচ্ছে? ফিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি খেদমত করছিলেন উনি উত্তর দিলেন, আমিরুল মুমিনিন করমাল্লাহ তাআলা ওয়াজহাল করিম আমার থেকে ওয়াদা নিয়েছেন, আমি যে খেদমত করতে যে খেদমতের আগে আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, কি নিয়েছেন, যে আমি যখনই তার জন্য রুটি পেশ করব, রুটি দিব, এটা যেন জব শরীফের রুটি হয় এবং সেটা যেন ছাঁকা না হয়, ছাঁকলে এটা কি মিহি হয়ে যাবে, না ছাঁকলে এটা মোটা মোটা দানা থাকে, এটা যেন না ছেঁকে। এমন সময় মাওলা আলী করমাল্লাহ তাআলা ওয়াজহাল করিম উনি আমার দিকে খেয়াল করলে, আমি কথা বলতেছি আমার দাসের সাথে, উনি বললেন কী বলছেন আপনি ওনাকে, তো আমি বললাম এই বলছি আপনাকে এরকম রুটি দেওয়া হচ্ছে যেটা এত শক্ত আপনি ছিঁড়তে পারছেন না, হাঁটুর উপর রেখে ছিঁড়তে হচ্ছে, এত কষ্ট আপনি করছেন। যে উনি বললেন যে আপনি নাকি ওনার সাথে ওয়াদা নিয়েছেন যে এটা যেন না ছেঁকে রুটিগুলি বানিয়ে দিতে, তখন আমি খলিফাকে অনুরোধ করলাম যে হ্যাঁ আমিরুল মুমিনিন নিজের উপর একটু দয়া করুন, কত কষ্ট করছেন আপনি খেলাফতের দায়িত্ব পালন করছেন, একটু নিজের উপর দয়া তো করুন, এত কষ্ট কেন নিজের নিজেকে দিচ্ছেন। তখন আলীউল মুরতাদা শের খোদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম বললেন হে ইবনে গাফলা, কেমন আশিক রসুল ছিলেন, ওরা বেলায়ত এমনি পান নাই, ওরা যে যে মসনদ পেয়েছেন যাদেরকে আমরা এখনও স্মরণ করি কেন করি, কি জবাব দিচ্ছেন, হে ইবনে গাফলা রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন কখনো তিন দিন পর্যন্ত ধারাবাহিকভাবে গমের রুটি পেট ভরে কখনো আহার করেননি, আর কখনো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আটাকে ছেঁকে কখনো রুটি তৈরি করা হয়নি। একদিন মদিনা মুনাওয়ারাতে ক্ষুধায় আমাকে কষ্ট দিচ্ছিল, তখন আমার হাতে কোনো টাকা পয়সা কিছু ছিল না, আমি কি করলাম মজদুরির জন্য বের হয়ে গেলাম, ঘুরতে ঘুরতে দেখলাম একজন মহিলা কিছু মাটির ঢেলা নিয়ে নাড়াচাড়া করছে, এগুলি বিজানোর জন্য চেষ্টা করছে কিন্তু পানি উঠাতে পারছে না, আমি তার সাথে বললাম যে আমি তোমার পানি উঠিয়ে নেব, প্রতিটা বালতির বিনিময়ে একটা একটা করে খেজুর দিতে হবে, এটা চুক্তি করে তাকে আমি পানি তুলে দিলাম এবং ওই মাটিগুলোকে ভিজিয়ে দিলাম, এইটা করতে করতে আমার হাতের মধ্যে ফুসকা ভরে গেল এবং যে খেজুরগুলি ফেলাম খেজুরগুলি নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলাম, নিজে কোথায় কষ্ট হয়েছে কিন্তু কোথায় আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এগুলি প্রদান করলেন, পেশ করলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন গোলামকে খুশি করার জন্য এটা গ্রহণ করলেন এবং নিজেও সেখান থেকে কিছু খেলেন এবং মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম কিছু খাওয়ালেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা শের খোদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম ওনার আল্লাহ তাআলার ভয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের ইশক মহব্বত ভালোবাসা, এটার উপর আমাদের জান উৎসর্গ হয়ে যাবে, এত কষ্ট সহ্য করাও সত্ত্বেও কখনো মুখ দিয়ে অভিযোগ করেনি কেন আমার, আমরা এত ইবাদত করি এত কষ্ট করি আমাদের উপরে কেন এত দারিদ্রতা আসলো, কেন আমাদের এত অভাব, কখনো মুখ দিয়ে এটা বের করেননি, বরঞ্চ স্মরণ করতেন যে কায়নাতের মালিক রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে অবস্থার কথা এটা স্মরণ করে করে এটার উপর আরও শুকর আদায় করতে, আমি যেখানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিন দিন পর্যন্ত ধারাবাহিক জবের রুটি আহার করেননি কখনো, আর করলেও সেটাকে কখনো ছাঁকা হতো না, তো আমার জন্য তো এটা গর্বের বিষয়, এই সুন্নতটা আমার দ্বারা পালন হচ্ছে। আজ যদি আমাদের দিকে আমরা দেখি, আমাদের সবচেয়ে ভালো খাবারও যদি আসে এরপরও আমরা এটার থেকে দোষ ত্রুটি বের, কেন এরকম খানা হলো, কেন আমার আজকে এটার ব্যবস্থা করা হলো না, সেটাতে লবণ কেন বেশি হলো, এটা কম কেন হলো, আমাদের অভিযোগের শেষ নাই, অথচ আমরা কত নিজেকে আশিক রসুল দাবি করি, নিজেকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বলি, আসল প্রেমিক হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে জীবন ছিল এটাকে সঠিকভাবে এটাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার নাম হচ্ছে প্রকৃত ইশক রসুল, যার প্রমাণ সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই। আমাদের জন্য আসল আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে সুন্নতের উপর কীভাবে চলতে হয়। আলীউল মুরতাদা কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিমের কাছে একদিন কেউ প্রশ্ন করলো, ওনার যে জামাগুলো ছিল জামার মধ্যে সেখানে তালে ছিল, জামার মধ্যে কি ছিল? তালে ছিল। বললেন যে আপনি এই জামার মধ্যে তালে কেন লাগান? তখন কি উত্তর দিলেন আমরা মনের কান দিয়ে শুনি। বললেন ইয়াকশাউল কলবু ওয়াক্তাদি বিহিল মুমিন, যে এটার দ্বারা কি হয়, এর দ্বারা অন্তরে নম্রতা সৃষ্টি হয় এবং এটা দেখে লোকেরা মুমিন বান্দারা অনুসরণ করতে থাকে। অর্থাৎ এটার দ্বারা মানুষের প্রতি, মানুষকে নেকির প্রতি যে অনুসরণ করার ক্ষেত্রে এটা সহজ হয়, আর এটার দ্বারা মানুষের অন্তর নরম থাকে, যে আমি যখন উত্তম পোশাক করবো, ভালো দামি পোশাক করবো, তখন অন্তরের অবস্থা এমন হয় যে অহংকারে ভরে থাকে, আর যার কাপড় চোপড় একটু কি কম দামি তালি থাকে, তখন তার অন্তরের মধ্যে অন্তরটা নরম থাকে। আর আল্লাহ তাআলা এই নরম দিলকে পছন্দ করে, আল্লাহ তাআলা এই নরম অন্তরকে পছন্দ করে। আল্লাহ তাআলা আমাকেও নসিব করুক, আমাদের সবাইকে নসিব করুক। তো এটা এই দরিদ্রতা, এই অভাব অনটনে থাকা, এটা আমাদের জন্য কি নয়। অনেকে মনে করে আমি কি গুনাহ করলাম আমার উপরে, অথচ নামাজ ঠিক মতো পড়ে না, মিথ্যা কথা বলতে থাকে, এরপরও যখন অভাব আসে, কোনো কিছু বিপদ আসে, আমি এমন কি গুনাহ করলাম আমার উপরে এত বিপদ, এত গজব, এত আসতেছে। অথচ এরা যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, যার সন্তানরা জান্নাতের যুবকদের সর্দার, যার স্ত্রী যে খাতুনে জান্নাত, যে মহিলাদের সর্দার, ওনার অবস্থা কি দেখেন? ওনারা এই অবস্থায় থাকার পরও মুখে কোনো অভিযোগ নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকর আদায় করে, তারা সন্তুষ্ট থাকে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে তাদের অহংকার ছিল, গর্ব ছিল, যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন, আমরাও যদি সেভাবে থাকতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত বরকতের বিষয়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম যে দারিদ্রতা এটা অভিশাপ নয়, এটা এক ধরনের আল্লাহ তাআলার রহমত, যদি আমরা সেটাতে ধৈর্য ধারণ করতে পারি, সেটার মধ্যে ধৈর্য যদি ধারণ করতে পারি, এটার মধ্যে অনেক স্বভাব রয়েছে, যে এটা ওই সমস্ত গরিব, ওই সমস্ত দরিদ্রের জন্য যে ফজিল রয়েছে, সেখানে বলা হয়েছে যে যারা দরিদ্র হবে তারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়্যিদ ইমাম মুহাদ্দিস ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা বলেন, দরিদ্রতা একটা রোগের মতো, যে এর মধ্যে পতিত হলো আর ধৈর্য ধারণ করলো, সে ইহার প্রতিদান এবং সব আল্লাহর নিকট পাবে। এই জন্য অভাবগ্রস্ত গরিব লোক যারা নিজের অভাব এবং দরিদ্রতার উপর ধৈর্য ধারণ করেছে, তারা ধনীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দরিদ্রতা কি নয়, অভিশাপ নয়? দরিদ্রতা কি নয়, কিন্তু অভিশাপ। অভিশাপ কখন? যখন এই দারিদ্রতার উপর কি করা হয়, অধৈর্য হয়ে যায়। অধৈর্য যখন হয়ে যাবে তখন এটা আর নেয়ামত হবে না, এটা অভিশাপে তখন পরিণত হবে, যে অভিযোগ হবে এটার দ্বারা। যখন অভাবে বললাম কর্জের মধ্যে নিয়ে ঋণগ্রস্ত, সুদের সুদ নিয়ে ঋণ নেওয়া, বিভিন্ন হারাম উপার্জনের যে হাত বাড়িয়ে দেওয়া, তখন এটা অভিশাপ হয়ে যাবে। আর এটার উপর যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে কি হবে, এটা আল্লাহ তাআলার দরবারে তার মুখ বুলিয়ে হবে, তার জন্য যে ফজিলত বলা হয়েছে 500 বছর পূর্বে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, পাঠানো হবে। এটা এর ব্যাখ্যা হচ্ছে এটা, যে 500 বছর মানে যে যারা ধনী রয়েছেন তাদের হিসাব কিসা, হিসাব কিসা তো যারা আল্লাহওয়ালা হবেন, যারা আল্লাহর মুখে, তাদের জন্য কিছুক্ষণের মধ্যে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তবে সময় এক হবে। এখানে এটা এরকম আমরা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝি, যে কারো একটা রাত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা রাত, কারো রাত এমন চলে যায় ঘুমাইছে, সকাল হতে এত তাড়াতাড়ি ঘুমছে, তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেছে, কিন্তু যাদের উপর কোনো বিপদ আসছে, যাদের উপর কোনো একটা রুগী, সকালে তাকে হাসপাতালে ভর্তি করে, রাত্রে কোনো রাস্তা নাই যে তাকে হাসপাতালে নিয়ে যাবে, তখন তার প্রতিটা মুহূর্ত মনে হবে যে এটা বিশাল এক রাত। এর জন্য কেয়ামতের দিন কারোর জন্য এটা অনেক বড় হবে। কেন? যাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, তাদের হিসাব কিতাব কষ্ট এগুলি মিলে তাদের মনে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, আর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে যেতে পেরেছে, তাদের মনে হবে সামান্য সময়ের মধ্যে কি কেয়ামতের অনুষ্ঠান শেষ হয়ে তারা জান্নাতে চলে গিয়েছে। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আরও শুনি যে দরিদ্রতার মধ্যে যাদের এইরকম অভাব অনটন অনেক আছে, ধনী হঠাৎ ধনী হয়, আবার ধনী থেকে আবার গরিব হয়ে যায়। মানুষের সব অবস্থা, কারোর মধ্যে অনেকে সারা জিন্দেগি ধনীও থাকে, আবার কেউ আছে কিছু সময় তাদের বয়সের জীবনের কিছু সময় অত্যন্ত সচ্ছলতার মধ্যে কাটে, আবার কিছু সময় অভাব অনটনের মধ্যেও কাটে। তো সর্ব অবস্থায় যে অবস্থায় আসুক না কেন, আমরা দারিদ্রতা এটা রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা এখতিয়ারে নিয়েছেন। এখতিয়ারে মানে এটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন। আল্লাহর বলিরা গোসবাক রাদিয়াল্লাহু তাআলা নু গাছের পাতা খেয়ে কিছু ঘর পানি খেয়ে এগুলো জীবন ধারণ করেছেন, এগুলো স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এরা চাইলে ধনী হতে পারতেন, এদের কাছে সব কিছু চলে আসছে, দুনিয়া সেজে গুজে আসতো গোসবাক রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিন্তু এদিকে চোখ তুলেও তাকানতেন না। কিছু আছে যে তারা দরিদ্র, যা তাসাউফ যারা করে, যারা আল্লাহ তাআলার দরবার নৈকট্য হাসিলের জন্য সাধনা করে, নিজের জাহের এবং বাতিনকে পবিত্র করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যারা করে, তাদের জন্য ফখর যেটা দারিদ্রতা অবলম্বন করা, এটার একটা অংশ, এটার একটা অংশ। কিন্তু আজকে যে আমরা বয়ানগুলো শুনছি, এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কখনো যদি আমাদের এই অভাব অনটন দরিদ্রতা আমাদের আসে, তাদের জন্য এই ফজিলত যে এই অবস্থার মধ্যে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। হযরত সাইয়্যিদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিঃস্ব মুহাজির যারা রয়েছেন, তারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন মুহাজির, তাদেরকে বলা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যারা সম্পদশালী, যাদের কাছে টাকা পয়সা রয়েছে, তারা তো আমাদের থেকে আগে চলে গেছে, তারা তো আমাদের থেকে ফজিলত বেশ অর্জন করে ফেলেছে। বলে কিভাবে, যে তারাও মুহাজির যারা আছে, যারা নিঃস্ব গরিব, তারা আল্লাহ রসুলের দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আমাদের মতো নামাজ পড়ে, তারা আমাদের মতো কি করে রোজা রাখে, কিন্তু তারা সৎকা করে, তারা মানুষকে দান খয়রাত করে, তো এটা আমাদের থেকে বেশি করলে, আমাদের তো টাকা পয়সা নাই, নামাজও ঠিকও আমাদের মতো পড়ে, রোজাও রাখে, এগুলো আমাদের মতো ঠিকই করে, কিন্তু একটা জিনিস তারা যেটা করতে পারছে আমাদের কাছে নাই, বিধায় আমরা করতে পারছি না, আমাদের কাছে টাকা পয়সা নেই, তারা দান খয়রাত সৎকা করে। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিব না যার দ্বারা তোমরা ওইসব লোকদের মতো হয়ে যাবে যারা তোমাদের চেয়ে অগ্রগণ্য, তাদের চেয়ে তোমরা আগে চলে যাবে, অগ্রগামী হয়ে যাবে, যারা তোমাদের পেছনে রেখেছে, তোমরা যাদের ব্যাপারে অভিযোগ করছো যে তারা সৎকার মাধ্যমে তোমাদের অগ্রগামী হয়ে গেছে, তোমাদেরকে আমি একটা এমন জিনিস শিখিয়ে দিব যেটা তাদের সমান হয়ে যাবে, বরঞ্চ তার থেকে অগ্রগামী হয়ে যাবে, এমন বিষয় তোমাদেরকে শিখিয়ে দিবে না? তখন সবাই আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়ে দেন, আর কেউ তোমাদের মধ্যে উত্তম হবে না, যে ব্যক্তি এটা ওই আমলটা যদি সেও করে না তাহলে সে উত্তম হবে। সাহাবাই কেন আলহিম রিজান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জিনিসটা আমাদেরকে একটু শিক্ষা দিয়ে দিন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার করে তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে। কঠিন অজিফা, অত্যন্ত নর্মাল একটা, যারা গরিব দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সাহাবাই কেরাম মুহাজির যারা, তাদের অন্তরে দেখেন, তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা টাকা পয়সা কামে অনেক ধনী হয়ে গেছে, আমরা ধনী হতে পারছি না, আমরাও তো ইবাদত করি, আমাদের ধন আসছে, এটার জন্য দোয়া করেন, এইটার লোক তাদের ছিল না, তাদের লোক কিদের ছিল, তারা নেকিতে আগে চলে যাচ্ছে, তারা টাকা পয়সা এগুলি দান করে নেকিতে আগে চলে যাচ্ছে, আমরা তো পারছি না, তাদের অন্তরে কিসের লোক ছিল, নেকির লোক ছিল। এই জন্য মুমিন বান্দা যারা, যারা মুসলমান, যারা আখেরাতের প্রত্যাশী, যাদের অন্তরে শুধু কবর আমার অন্ধকার হবে না আলোকিত হবে এই চিন্তা, তারা নেকির লোভী হয়, তারা কিসের লোভী হয় না, দুনিয়ার লোভী হয় না, ধনের লোভী হয় না, তারা নেকির লোভী হয়। ঘটনা থেকে আমাদের শিক্ষা দিচ্ছে, তারা ইয়া রাসূলুল্লাহ, তারা তো আগে চলে যাচ্ছে, আমাদের কি হবে, আমরাও তাদের থেকে আগে চলে যাব। আর আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কোন একটা পেরেশান দেখলে সেটা দূর করার চেষ্টা করেন, কঠিন কিছু দিয়ে নয়, একদম সহজ করে দিয়েছেন। কি দিয়ে বলে, তোমরা এটা যদি করতে পারো তাদের পর্যন্ত পৌঁছে যাবে, তোমাদের আগে যা, বরঞ্চ তোমরা এটা যদি এখলাস সহকারে করতে থাকো এদের আগে চলে যাবে, এদের থেকেও অগ্রগামী হয়ে যাবে, শুধুমাত্র যদি তারাও যদি সেটা করে তাহলে সমান সমান হয়ে যাবে। তাহলে এই কাজটাকে অত্যন্ত কঠিন নাকি সহজ, কি পারবো নামাজের পরে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা আমাদের মাদানী ইনামতের মধ্যে নায়ক আমার রিসালার মধ্যেও রয়েছে। এই আমলটা ইনশাআল্লাহ আমরা যারা তো অনেকেই করে থাকে, এটা স্বাভাবিক, অনেকের জানা আছে। আর যদি কেউ অভ্যাস না থাকে আমরা এটা করে নিই, এটা যত সহজ কিন্তু এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক নসিব করুন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দোয়া করার দোয়া করি না, অনেক অনেক সময় বলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, এটা দোয়া করলাম ওইটা দোয়া করলাম দোয়া কবুল হয় না। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়া সবগুলো আল্লাহ তাআলা কবুল করেন, কিছু দুনিয়াতে দেন, কিছু আখেরাতে দেন, বাবা কিছু এমনভাবে দেয় যেগুলো আমাদের জন্য কল্যাণ। এটা চাচ্ছি আমরা একটা, কিন্তু এটা আমার জন্য কল্যাণকর নয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, অন্য কিছু দিয়ে দোয়াটা আমাদেরকে পূরণ করে দেন। কিন্তু দোয়া করার কিছু এমন ক্ষেত্র রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলোকে কবুল করেন। যেমন রওজুর রিয়াহিন নামক কিতাবের মধ্যে রয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার খেদমতে একটা লোক আসলো আল্লাহর ওলিদের দরবারে। লোকেরা যায় বললেন, হুজুর আমার অবস্থা এরকম, আমি এত পেরেশানগ্রস্ত যে পরিবারের ভরণ পোষণ নিয়ে আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেছি, আমি খুবই পেরেশান, আমার জন্য একটু দোয়া করে দিন। ওনার দোয়া চাচ্ছেন কার কাছে? আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি উত্তর দিলেন, কি উত্তর দিলেন? তোমার পরিবার পরিজন যখন তোমার কাছে আঠা ও রুটি না থাকার অভিযোগ করে, বিভিন্ন ধরনের অভিযোগ করে না আমার ফ্যামিলির, যখন কিছু আমরা এটা দাও ওইটা দাও ওইটা দাও, তখন আমাদের অভাবের কারণে অনেক কিছুই দিতে পারে না, এরকম যখন অভিযোগ করবে ওই সময় তুমি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিবে। ওই সময় কি করবে? আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিবে, কেননা তোমার ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা এটা কবুল করে নেবেন। কবুল হওয়ার জন্য এই একটা সময়, এটা আমরা পেরেশান অত্যন্ত দুঃখ মনে করি, তখন সে সব তখন আল্লাহর কাছে না আছেই আমরা কোথায় চলে যাই? অমুকের কাছে, অমুকের কাছে, অমুকের কাছে, আজকে বাচ্চারা খায় নাই, এটা করে না, ওইটা তারা করে গিয়ে আমাকে এরকম করতেছে, কোথায় চলে যায়? মানুষের কাছে যায়। মানুষের কাছে যেতে বলা হয় না, কেন কী বলা হয়েছে? ওই সময়টা এমন সময়, ওই সময় আল্লাহ তাআলা যা চায় তা তাকে দিবেন, এটা দোয়া কবুলের সময়। আমরা এটা মনে রাখি, এইরকম যখন কোনো মুসিবত আসে, অভাব আসে, পেরেশান হয়, ওই সময় অন্য কোথাও নয়, কার কাছে যাব? আল্লাহর কাছে, মাওলার কাছে, আমার রবের কাছে চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সব কিছু পূরণ করতে পারেন কিনা। দুনিয়ার কাউকে কারো কাছে যদি একবার দুইবার তিনবার যদি যাওয়া হয়, সে মুখ ফিরিয়ে নেবে, সে রাস্তা আমাকে দেখলে রাস্তা অন্য রাস্তা চলে যাবে, ঘরে নাই বলবে। কিন্তু আল্লাহর কাছে আমরা যতই চাই, এটা ইবাদত, আর দোয়া মুখল ইবাদত, ইবাদত মগজ বলা হয়েছে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এমন মহান রব, এমন দয়াময় প্রভুর কাছে আমাদের চাইতে লজ্জা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কারো দ্বারস্থ না করে আল্লাহ তাআলা দরবারে চাওয়ার তৌফিক নসিব করুক, এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যার দরিদ্রতা বেশি নিশ্চয় সে অত্যন্ত দুঃখী পরেশান হবে, আর দুঃখীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেমন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ফাজাইলে দোয়া, যেটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা বাজানে কিতাবটা লিখেছেন, উনি লেখেন যে মুস্তাজাবুদ দাওয়াত সমস্ত নবীরা যারা যারা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মানে যাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়, যাদের দোয়া অবশ্যই কবুল হয়, কোনো রথ হয় না, যে মুস্তাজাবুদ দাওয়াত, ওইসব ব্যক্তি যেসব লোকদের দোয়া কবুল হয় তাদের মধ্যে অন্যতম সবচেয়ে প্রথম নম্বরে যাদের নাম লেখা হয়েছে তারা হচ্ছে মদতর। তারা কে? মদতর, অর্থাৎ অস্থির চিন্তাগ্রস্ত, যারা অর্থ হচ্ছে অস্থির চিন্তাগ্রস্ত ব্যক্তি যারা, তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। তারা কে? মুস্তাজাবুদ, যাদের দোয়া কবুল হয়, যারা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়। এদের মধ্যে এক নম্বর মধ্যে কারা? যারা অস্থির পেরেশানগ্রস্ত, যাদের দুঃখ কষ্ট চারিদিকে ধেয়ে আছে, বিপদ আপদে লিপ্ত, তাদেরকে তাদের এক নম্বরের মধ্যে রাখা হয়েছে, সুবহানাল্লাহ। এর এই কথাটার ব্যাখ্যা ওনার বাবা লেগে, আলা হজরতের বাবা লেগেছে, এর আলা হজরত রহমত এর ব্যাখ্যা করতেছেন। উনি লেখেন যে এই অর্থাৎ দুঃখী অসহায়দের দোয়া কবুল হয়, এটা আলা হজরতের আব্বাজা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ এটা কোত্থেকে লিখেছেন, এটা এমনি লেখেন নাই, এটা নিজের থেকে লেখেন নাই, এটা কোরআনের মধ্যে এটার ইশারা রয়েছে, কোরআনের বাকের মধ্যে এটা ইশারা রয়েছে। যেমন 20 পারা সূরা আন-নমলের আয়াত নম্বর 62 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়াইয়াকশিফু সু, কানজুল ইমান থেকে অনুবাদ, ওই সত্তা যিনি অসহায়কে সাড়া দেন, ওই সত্তা যিনি অসহায়কে সাড়া দেন যখন তাকে আহ্বান করে অর্থাৎ দোয়া করে, এবং মন্দকে দূর করে দেন, এবং যত মন্দ আসে তব দূর করে দেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যখন তারা মুদ্দার, এখানে দেখেন আম্মা ইউজিবুল মুদ্দার, যেটা ওখানে শব্দ ব্যবহার করেছে কোরআনে পাকের মধ্যে, মুদ্দার মানে যারা অসহায়, যারা অস্থির, যারা পেরেশানগ্রস্ত, তাদের আহ্বানকে, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা ওই সময়কে আমরা মূল্যবান, এটা মানুষের জীবনে বিভিন্ন সময় এরকম সময় আসে, এটা ধনী হোক দরিদ্র হোক, বিভিন্ন পেরেশানি বিভিন্ন টেনশন যখন চলে আসে, ওই সময় মনে করবেন আমার জন্য একটা সৌভাগ্যের সময় আসছে, আমাদের একটা গোল্ডেন চান্স আসছে, যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আমার খুব একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধুমাত্র আমাদের আকলকে, আমাদের বিবেককে, আমাদের আমরা যদি এটা শান্ত থাকতে পারি তাহলে আমরা এই ফজিলতটা, এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, ওই মুসলমান যাকে আজ দুনিয়াবাসীর দৃষ্টিতে তুচ্ছ মনে করা হচ্ছে, গরিব বলে বন্ধু আত্মীয় স্বজনের মজলিস থেকে দূরে সরে দেওয়া হয়, অল্প সম্পদের কারণে কোনো মূল্যায়ন করা হয় না, কিন্তু উৎসর্গ হয়ে যায় আল্লাহ তাআলার রহমতের উপর, এইসব লোক জান্নাতের মধ্যে সম্মান ও শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় রাসূল মা আমানার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম এবং জান্নাতের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। কার মাঝে? জাহান্নাম এবং জান্নাতের মধ্যে তর্ক হচ্ছিল। তখন জাহান্নাম বলল, আমাকে অত্যাচারী এবং অহংকারী লোক সহকারে ফজিলত দেওয়া হয়েছে। জাহান্নাম কি বলতেছে? আমার মধ্যে অত্যাচারী লোক থাকবে, অহংকারী লোক থাকবে। আর জান্নাত বলল, আমার কি হয়েছে? আমার মধ্যে শুধু দুর্বল অসহায় অক্ষম লোকেরা থাকবে। জান্নাত বলছে, আমার মধ্যে কে থাকবে? দুর্বল লোক অসহায় অক্ষম যারা আছে তারা কোথায়? আমার জান্নাতের মধ্যে। আর জান্নাত অহংকার করতেছে, আমার মধ্যে অহংকারী লোক থাকবে, জালেমরা থাকবে। তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, ইরশাদ করবেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার রহমত। তুমি কি আমার রহমত? আমি আমার বান্দাদের মধ্যে যার উপর দয়া করার ইচ্ছা করব তোমার মাধ্যমে দয়া করব। যাকে দয়া করব কার মাধ্যমে? তোমার মাধ্যমে দয়া করব। তাকে দয়া কার কাকে করা হয়? যারা অসহায়, যারা দরিদ্র, যারা বিপদে পড়ে তাদের উপর তো মানুষের দয়া আসে, যার সব কিছু অহংকার করে তার উপর মানুষের দয়া আসে। তো আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ তাআলা রহমত করেন কাদের উপর? যারা অসহায়। তো জান্নাত কে কি দিয়ে করা হয়েছে? দুর্বল অসহায় এবং অক্ষম লোকদের দ্বারা। আর জাহান্নাম হচ্ছে অহংকারীদের। আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। এরপর ইরশাদ করলেন দোজককে, জাহান্নামকে, হে জাহান্নাম, তুমি আমার আজাব, আমি আমার বান্দাদের মধ্যে বন্ধু থেকে যাকে আজাব দেওয়ার ইচ্ছা করব তোমার মাধ্যমে শাস্তি দেব। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার মধ্যে সুখে থাকা, অহংকার করা, ভোগ বিলাস করে ছোট যারা আছে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যাদের করছে তারা মন খারাপ করার কিছু নাই, সৌভাগ্য সৌভাগ্য জান্নাত তাদের জন্য, জান্নাত তাদের নিয়ে অহংকার করবে, আল্লাহ তাআলা আমি তাদের উপর রহম করব। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম, আল্লাহ তাআলা দয়া যেভাবে পায় সেভাবে আমাদেরকে রাখুন। হযরত সাইয়্যিদুনা আল্লামা আলী বিন সুলতান মুহাম্মদ কারী রহমতুল্লাহ তাআলা আলাই এই হাদিস শরীফে বিদ্যমান একটা শব্দ রয়েছে দুআফা, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এখানে দুর্বল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই মুসলমান যে সম্পদ এবং শারীরিকভাবে দুর্বল। দুআফা যে দুর্বল বলা হয়েছে, অক্ষম বলা হয়েছে, এগুলি কারা? যারা সম্পদের দিক দিয়েও দুর্বল এবং শারীরিক দিয়ে দুর্বল, এদেরকে আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন। তো এটার জন্য আমাদের কোনো আফসোস নাই, আল্লাহ তাআলা রহমত মুসলমানদের উপর। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে বর্ণিত রয়েছে মুসনাদ আহমদ, এর মধ্যে উল্লেখ রয়েছে নবীকুল সুলতান হুজুর পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকতার আহলিহি আল ফুকারা, যে আমি যখন জান্নাত পরিদর্শন করলাম তখন জান্নাতীদের মধ্যে অধিকাংশ দরিদ্র অর্থাৎ গরিব লোকদেরকে দেখেছি। জান্নাতে কোন লোক বেশি? যারা দরিদ্র গরিব লোক হয়েছে তাদের। আমার প্রাণ প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরিদ্রতা ও নিঃস্ব অবস্থা ওই এটা পরীক্ষা যার মধ্যে পতিত হওয়া। মুসলমান যদি ধৈর্যের আসল ধরে থাকে তার কোনো চিন্তা নাই, সে তার জন্য বরকতেই বরকত। হাদিস শরীফে গরিব মিসকিনদের কত ফজিলত বর্ণনা করা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন হযরত সাইয়্যিদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিসকিনদেরকে ভালোবাসো। কাকে ভালোবাসো? মিসকিন যারা গরিব রয়েছে তাদেরকে ভালোবাসো, ধনীদেরকে নয়, নেতাদেরকে নয়, যারা দুনিয়ার মধ্যে প্রভাবশালী তাদেরকে নয়। ভালোবাসো কাকে? মিসকিনদেরকে ভালোবাসো। কেন ভালোবাসবে? যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, দোয়া কেমন করতেন? দোয়ার মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, এবং মিসকিন অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার সময় যেমন আমি মিসকিন অবস্থায় থাকি, আমার মৃত্যুর দিন মিসকিন অবস্থায় হয়, এবং কেয়ামতের দিন হাশরের দিন আমার হাশর করবে কার সাথে? মিসকিনদের সাথে। তো কাকে ভালোবাসা চাই? যারা মিসকিন, যারা দরিদ্র, যারা গরিব, তাদেরকে ভালোবাসার মধ্যে দুনিয়া আখরাতের ফায়দা রয়েছে। তবে মনে রাখবেন একটি শরী মশালা এখানে রয়েছে, আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকিন হওয়ার জন্য দোয়া করেছেন। উনি দুনিয়া থেকে এটা আল্লাহ তাআলা রেখেছেন মানের ইচ্ছা, আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি হাবিব যেটা চায় আল্লাহ তাআলা সেটা এটা মর্জিকে প্রাধান্য দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে পেটে বাঁদর বেঁধেছেন, তিন দিন পর্যন্ত লাগাতার কোনো রুটি ঘরের মধ্যে হতে দেবে, এটা মিসকিন অবস্থা না? এবং দুনিয়া থেকে যাওয়ার সময় অনেক ঘরের মধ্যে বাতিও জ্বলে নাই, এমন অবস্থা। এর দ্বারা কেউ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসকিন বলে, এটা বেয়াদবে। এটা কি? এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজিজি, এটা বিনয়, এটা আল্লাহ তাআলার দরবারে মিসকিনদের প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, উনি দয়ার সাগর, উনি যারা গরিব অসহায় তাদেরকে ভালোবাসার কারণে এটা করেছেন, এখতিয়ারি এটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এই জন্য কোনো মুসলমানের এই স্পর্ধা যেন না হয় যে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি বলে না বলে, মিসকিন যেন না বলে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদেরকে মহব্বত করতেন বিদায় এই দোয়া করেছেন। হযরত সাইয়্যিদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর প্রিয় হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে, খেতাব করে ইরশাদ করলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, হে আয়েশা যারা মিসকিন রয়েছে তাদেরকে ভালোবাসো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু হুকুম দিচ্ছেন কাকে? উম্মাহাতুল মুমিনের, যাকে বেশি ভালোবাসতেন তাকে। ওয়াকারিবিহিম ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা, হে আয়েশা মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে নিজের কাছে রাখো, যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে নিজের কাছের কে নৈকট্য দান করেন। তাহলে মিসকিনদেরকে ভালোবাসার কথা আল্লাহ মেরা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন। আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে নিঃস্বকে, সবচেয়ে বড় ফকিরকে, সবচেয়ে বড় গরিবকে, আমরা এতক্ষণ শুনলাম দুনিয়াতে গরিব পাওয়া এটা অভিশাপ নয়, এটা আল্লাহ তাআলার রহমত। যদি ধৈর্য ধারণ করতে পারি, যদি সেটার উপর আমরা সবর করতে পারি, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেটার উপর আমরা রাজি থাকতে পারি, এটা আল্লাহ দুনিয়া বা আখেরাতে আমাদের জন্য নিয়ামত। কিন্তু নিঃস্বকে, এটা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামকে জিজ্ঞেস করছেন, বললেন যে তোমরা জানো নিঃস্বকে, নিঃস্বকে গরিবকে, যার কিছু না অসহায়কে? তখন সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে তো নিঃস্ব ওই ব্যক্তিকে আমরা বলি যার কাছে দিনার নাই, দেরহাম নাই, যাদের সম্পদ নাই তাদেরকে আমরা নিঃস্ব বলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরা নিঃস্ব নয়, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাত করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে প্রহার করেছে, মেরেছে, অতঃপর তার নেকিসমূহ তাদের সবাইকে এটার বদলায় দিয়ে দেওয়া হবে। যদি তার দায়িত্বে তাকে হক সম পূর্ণ হওয়ার পূর্বে তার নেকি শেষ হয়ে যায়, তাহলে যাদের হক নষ্ট করেছিল এভাবে করে তার গুণাসমূহ তার উপর তুলে দেওয়া হবে, এবং এই অসহায় অবস্থা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অসহায় হচ্ছে সে, নিঃস্বয় হচ্ছে সে, যে দুনিয়া থেকে যাওয়ার সময় বিরাট বিশাল বিশাল নেকি নিয়ে যাবে, কিন্তু মানুষের জুলুম করার কারণে, তার অপবাদ দেওয়ার কারণে, মিথ্যা বলার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে যখন হক দিয়ে থাকবে, নেকি সব দিয়ে শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত নেকি তার না থাকলে ওই লোকটির গুণাগুলিকে তার মাথায় দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিঃস্ব থেকে, ওই অসহায়ত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এরপরও আল্লাহর কাছে আমরা আফিয়ত চাইব, যে এখন দরিদ্রতার ফজিলত শুনলাম, আমরা আল্লাহ আমাদেরকে, আমাকে গরিব বানিয়ে দাও, হয়তো আমি গরিব বাবা দোয়া তো করলাম, কিন্তু গরিব অবস্থাকে আমি কি বরদাস্ত করার শক্তি আমার থাকে? তখন তো আমার অবস্থা কী হবে? আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আফিয়ত চাইব, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো না কেন, গরিব হোক, ধনী হোক, ধনী হওয়া ওইটাও বিপদ, যদি আমরা সেটা খুশি, আমরা তো এখন খুশিতে আল্লাহর শুকর আদায় করি না, আমরা খুশির মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি করি, তো এটা ধনী হওয়া এটা আমাদের জন্য কি হয়, অভিশাপ। আর গরিব হওয়ার বড় ঔদ্ধর্য হলে এটাও অভিশাপ হয়ে যাবে। আমরা সর্ব অবস্থায় যে আল্লাহ তাআলা শুকর আদায় করব এবং আফিয়ত চাইব। যখন এতটুকু শুনেছি, আমরা শেষ একটি জিনিস শুনে যাই যেটা সহজ আমল, যে আমাদের মধ্যে অভাব লেগে থাকে, কারো না কারো অনেক কিছুর প্রয়োজন হয়, তখন এই বরকতের জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু আমল দিয়েছেন, ওই আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজান আমার রুজি রোজগারে ইনশাআল্লাহ বরকত হবে। একটা হচ্ছে কসরত, যে সম্পদ অনেক বেশি হওয়া, আর একটা হচ্ছে বরকত, বরকত মধ্যে আমাদের অল্পের মধ্যে সব কিছু আমাদেরকে পুরিয়ে যাওয়া, আমাদের অল্প আছে এটা দিয়ে আমার সব কিছু হয়ে গেছে, এটা হচ্ছে বরকত। হযরত সাইয়্যিদা সাহাল বিন সাইদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অভাব, আমার অভাব অনটন অভিযোগ। এই অভিযোগটা করলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে ইরশাদ করলেন, যখন তুমি নিজের ঘরে যাবে, যখন তুমি নিজের ঘরে যাবে, ঘরে প্রবেশ করার সময় তুমি কি দেবে, সালাম দিবে, কি দিবে, মনের কান দিয়ে শুনি, এটা অত্যন্ত সুন্দর সহজ আমল, সালাম দিবে। যদি ঘরের মধ্যে কেউ না থাকে, সালাম কাকে দিবে, বলেছিলাম তখন যদি ঘরের মধ্যে কেউ না থাকলে আমাকে সালাম দিও, কেন প্রত্যেক মোমেনের ঘরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক থাকে, কেউ না থাকলে আমাকে সালাম দিবে, যদি কেউ থাকে তাদেরকে সালাম দিবে। এরপর কি করবে, একবার কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস পাঠ করো। ওই ব্যক্তিটি এইভাবে আমলটি করলো, তখন আল্লাহ তাআলা তাকে এমন সম্পদশালী করে দিলেন, সে নিজে তো খাচ্ছে এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেও বিভিন্ন কিছু দান বন্টন করতে লাগলেন। অত্যন্ত সহজ আমল না, কি করতে হবে, ঘরে গেলে সালাম দিব, কেউ না থাকলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান্নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান্নবী এটা বলবো। এরপরে একবার কি পড়বো, সূরা ইখলাস পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইখলাস সহকারে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রুজির মধ্যে বরকত দান করবো। আরেকটা আমল রয়েছে মাদানী পঞ্চ সূরার মধ্যে, যে ব্যক্তি প্রতিদিন ইয়া মালিকু আল্লাহ তাআলার নাম ইয়া মালিকু 90 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দরিদ্রতা থেকে মুক্তি দান করবেন এবং তাকে রুজির মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলগুলো আমরা করি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে যদি আমরা থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, মাদানী কাফালাতে সফর করি এবং সেখানে গিয়ে দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এর বরকতও আমাদের যে অভাব অনটন বিভিন্ন বিষয় এগুলি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আমাদের ইসলামী ভাইয়ের কানে মাদানী বাহার লিখেছে যে এক ইসলামী ভাই একবার তাকে ইসলামী ভাইয়ের ইনফরাদি কোশিশ করে একটা কোর্সের মধ্যে নিয়ে গেছে। কোর্সে নিয়ে যাওয়ার এখানে কয়েকজন সুরক্ষা ছিল, তারা বললো যে অমুক জায়গার মধ্যে তার অভাব চলছিল, তখন অমুক জায়গার মধ্যে একটা কোম্পানিতে মানুষ নিচ্ছে, তুমি একটা দরখাস্ত করো, সরকারি কোম্পানি। বললো আমি সেখানে কেমন যাই, এখানে ঘুষ দিতে হয়, লক্ষ লক্ষ মানুষ দরখাস্ত করে, সুপারিশ লাগে, আমার থেকে কিছু নাই, বলো দিয়ে দেখো। তাদের কথা মতো দিয়ে দিলাম এবং ইন্টারভিউ দিলাম, মৌখিক পরীক্ষা রেটিং উভয়টা দিলাম এবং শেষ পর্যন্ত মাদানী ওই কোর্সের মধ্যে দোয়া করতে লাগলাম। আমার ইন্টারভিউর মধ্যে আমাকে পাশ করে দেওয়া হয়েছে, আমার চাকরি হয়ে গিয়েছে। এই জন্য মাদানী কাফালাতে গেলে সব কিছু পাওয়া যায়। সেখানে আমরা আশেকান রসুলের সাথে তাহাজ্জুদের নামে দোয়া করা হয়, আমাদের কোনো কিছুর যে এরকম প্রয়োজন বোধ হয় আমরা যদি মাদানী কাফালায় যদি সফর করে দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনেক অনেক মাদানী বাহার রয়েছে, যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সে মাদানী কাফালায় সাথে দোয়া করেছে, ডাক্তার অবাক হয়ে গেছে যে রোগী ভালো হয়ে গিয়েছে। 3 দিনের 12 দিনের 30 দিনের মাদানী কাফালা সফর হয়, এটাতে সফর করার জন্য সবার প্রতি অনুরোধ। এবং প্রত্যেক সাপ্তাহিক সুন্নত বারা ইস্তেমার মধ্যে আমরা অংশগ্রহণ করি এবং দিনী কাজের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত রাখি, এটাই হচ্ছে আমাদের আখেরাতের সম্বল। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দাওয়াতে ইসলামীর সুন্নত বারা ইস্তামায় যে দরুশরূপগুলি এবং দোয়াগুলি পাঠ করা হয় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ পড়ব। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতি দিবাগত রাতে এই দরুশরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় তাকে কবর রাখা হবে, তখন সে দেখবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রহমত বারা হাতে তাকে কবরের মধ্যে রাখছেন। আমরা সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবী আল-উম্মি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফ রহিম রাসূল আমীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরসেরি পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরসে পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাই কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দরসেরি একবার পাঠ করলে 600,000 দরসেরি পাঠ করা সওয়াব অর্জন হয়। আসো সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মাফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লা। একদিন এক লোক আসলো, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে বসালেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকটিকে এমন সম্মান তাকে দেওয়া হয়েছে। যখন ওই লোকটি সেখান থেকে চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরসির পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। উম্মতের শাফাতকারী নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরসির পাঠ করবে তার জন্য আমার শাফাত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কী মদিনী আকা উবাই জাহানের দাদা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারের জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতেই থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবকদর পেয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি السابع ورب العرش العظيم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السابع ورب العرش العظيم. مكتبة المدينة المدي أما دير استمار پر كان استول لغانو حبي كان كسو رسالة অনেক গুলো রিসালা রয়েছে, গোসবাগের মাস চলছে, 2টি রিসালা এখানে দেয়া হয়েছে। সাফের বেশে জিন এবং মুন্নার লাশ উভয়টা গোসবাগ রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন কারামত সেখানে রয়েছে, তো সেখানে সেখান থেকে মক্কা মদিনা থেকে আপনারা সংগ্রহ করবেন এবং অপরকে হাদিয়া তোহফা দিবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে ইলমে দ্বীনের প্রসার প্রসার হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله لا إله إلا 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 الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله الله صلى الله تعالى عليه وسلم
প্রিয় ইসলাম ভাইয়েরা আমরা এখন আল্লাহ তাআলার জাতি নামে জিকির করব আসুন আমরা সবাই একই আওয়াজে একই সুরে জিকির করার চেষ্টা করি
উযুকুরুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় ইসলাম ভাইরা আসুন আমরা আবারো মদিনা শরীফকে ধ্যান করে আরো কয়েকবার সালাত ও সালাম পাঠ করি
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله
اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء جزا الله عنا محمدا ما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين এই মালিকে করিম আজকে সাপ্তাহিক সুন্নত বরা ইস্তেমা শেষ করে হে আল্লাহ তোমার ঘর মসজিদে বসে হে আল্লাহ আশিকান রসুলদেরকে নিয়ে আল্লাহ তোমার রহমত বরা দরবারে গুনামাকা দুটো কালো কালো হাত তুলে দিয়েছি রব্বে করিম হে আল্লাহ তোমার হুকুম উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি দিব মালিক মৌলা এটার উপর আমল করে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ অগণিত গুনা আল্লাহ ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা হে রব্বে করিম আল্লাহ আমলের দিকে তাকালে গুনা ছাড়া আর কিছুই দেখি না হে মালিক মৌলা কিন্তু যখন তোমার রহমতের দিকে তাকায় আল্লাহ তখন আল্লাহ দেখি আমাদের গুনাহ থেকে তোমার রহমত অনেক বেশি হে রব্বে করিম আল্লাহ আমাদের সসীম গুনাহগুলোকে তোমার অসীম রহমত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও বরং আল্লাহ এই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ তোমার রহমত করুণা সহ আল্লাহ কত জটিল কঠিন রোগ মানুষ মারা যাচ্ছে তুমি আমাদেরকে এখনো জীবিত রেখেছো হে আল্লাহ তুমি তোমার রহমত একবার তোমাকে ডাকার সুযোগ হয়েছে হে আল্লাহ সাপ্তাহিক সুন্নত বরা ইস্তেমা আসার সুযোগ হয়েছে মালিক আল্লাহ যখন ভয়াবহ অবস্থা চলছিল চোখের সামনে সুস্থ মানুষের মৃত্যু আমরা যখন দেখেছি মনে মনে ভেবেছি আমাদেরও এরকম মৃত্যু হবে ভালো হয়ে যাব গুনা থেকে তওবা করে গুনা আর কর্ম না এরকম মনে মনে কল্পনা করেছে আল্লাহ যখন অবস্থা আবার স্বাভাবিক আল্লাহ আবার ভুলে গিয়েছি আবার গুনাহের দিকে আল্লাহ এরকম বার বার গুনা থেকে আল্লাহ ফিরে আসার জন্য মন চায় মন স্থির করে আবার গুনার দিকে নফসে আম্মারা দুনিয়ার দুঃখাই পরে আবার পরে যায় আল্লাহ আমরা কি নেককার হতে পারবো না আল্লাহ আয় আল্লাহ তোমার প্রিয় মাহবুবের সদকা আল্লাহ গৌসে পাকের ওয়াসিতা আমাদেরকে নেককার বানিয়ে দাও আমাদেরকে আল্লাহ সত্যিকার তওবা নসিব করে দাও আয় আল্লাহ কবরের ফিকির কবরের চিন্তা আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আমাদের কবরে কোনো বন্ধু আসবে না কোনো বান্ধব আসবে না আয় আল্লাহ কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না আয় আল্লাহ এখান থেকে যা নিয়ে যাবো সেটাই কাজে আসবে আল্লাহ তুমি আমাদেরকে এটা সব সময় আল্লাহ আমাদের চিন্তার মধ্যে রাখার আমাদেরকে তৌফিক দিয়ে দাও। মালিক রে আয় রব্বে করিম, তোমার দরবারে হাত উঠিয়েছি, আয় আল্লাহ তুমি যাকে পছন্দ করো, আয় আল্লাহ তোমার নবী যে রকম উম্মত পছন্দ করে আমাদেরকে ওই রকম বান্দা এবং তোমার নবীর উম্মত হিসেবে কবুল করে না। আয় রব্বে করিম, নেককারদের ওসিলায় আমাদেরকে নেককার বানিয়ে দাও, তোমার প্রিয় মাহবুব বান্দাদের ওসিলে আমাদেরকে আল্লাহ নেককার বানিয়ে দাও, সুন্নতের পাবন্দ বানিয়ে দাও, আয় আল্লাহ নেকির দাওয়াত দানকারী বানিয়ে দাও, মা বাবার ফরমাবরদার বানিয়ে দাও, আয় আল্লাহ আলিম উলামাদের সম্মানকারী বানিয়ে দাও, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়ার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ রব্বে করিম ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব করে দাও, এর উপর আমল করা তৌফিক নসিব করে দাও, আয় আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ হাসদ ঘৃণা এগুলি আল্লাহ দূর করে দাও, আল্লাহ ওই সিনার মধ্যে তোমার নবীর ইশক মহব্বত ভালোবাসা দান করে দাও। আয় আল্লাহ আয় রব্বে করিম, আমরা আমাদের মুখ দিয়ে যেন মিথ্যা বের না হয়, গীবত বের না হয়, চুগল খুরি যেন আমরা না করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও। আয় আল্লাহ আজকে এখানে যারা হাজিরিন রয়েছে, ইস্তেমা এসেছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আমাদের সাথে দোয়ার মধ্যে শরিক হয়েছে, আয় আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে, জানি না কার কি ফরিয়াদ, আয় মালিক মাওলা, কেউ অভাবে রয়েছে, আয় আল্লাহ কেউ অসুস্থ রয়েছে, আয় আল্লাহ কেউ বিভিন্ন অহৈতুক মামলা মোকদ্দমার মধ্যে জর্জরিত, আয় আল্লাহ কারো সমস্যা, কারো কেউ প্রবাসী, আল্লাহ কারো ঘরের মধ্যে মা অসুস্থ বাবা অসুস্থ, তাদের জন্য দোয়ার জন্য এসেছে, আল্লাহ তুমি জানো তোমার বান্দারা কি ফরিয়াদ নিয়ে হাত উঠিয়েছে, আল্লাহ প্রত্যেকের ফরিয়াদের উপর রহমতের নজর দান করে দাও, আয় আল্লাহ তুমি প্রত্যেকের উপর দয়ার নজর দান করে দাও, হে মালিক মৌলা আমাদের কে আল্লাহ যে হাত তোমার কাছে চলেছি দুনিয়ার কারো কাছে যেন তুলতে না হয় সে ব্যবস্থা করে দাও, হে আল্লাহ কারো মহতাজ আমাদেরকে বানিও না, হে মালিক মৌলা হে রব্বে করিম, হে আল্লাহ সব সময় তোমার মহতাজ করে রাখো মালিক মৌলা, হে আল্লাহ আমাদেরকে এমন জিন্দেগি নসিব করো, হে আল্লাহ যেন তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে করতে আমাদের মৃত্যু আসে মালিক মৌলা, ঈমানের সাথে আমাদের যেন মৃত্যু নসিব হয়, আমাদেরকে এরকম জিন্দেগি আমল করো তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আমার সুন্নতের পাবন বানিয়ে দাও, যখন কবরে যাব আল্লাহ তোমার প্রিয় মাহবুবের জলওয়া দেখানো হবে, আয় আল্লাহ যখন তখন যেন আমরা চিনতে পারি হাজার রাসূলুল্লাহ বলতে পারি, আমাদেরকে তৌফিক দিয়ে দিও, আয় আল্লাহ কবরের সওয়াল জবাব যেন দিতে পারি, আমাদেরকে তৌফিক দিয়ে দিও, হাই মালিক মৌলা আজকে শুনেছি, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে নিঃস্ব হওয়া এটা অভিশাপ নয়, আল্লাহ এটার মধ্যে ধৈর্য ধরতে পারলে আল্লাহ তোমার রহমত আল্লাহ অবতীর্ণ হয়, আল্লাহ আয় আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল করো, আল্লাহ প্রকৃত নিঃস্ব প্রকৃত অভাবিত সেই হবে, দুনিয়াতে নেকি করা সত্ত্বেও আখেরাতে কোনো নেকি থাকবে না মালিক মৌলা, আল্লাহ কোনো নেকি আমাদের নাই যদি আমাদের এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ কে আমাদের দিন না আমার ছেলে আমাকে একটা নেকি দিবে, না আমার বাবা আমার মা একটা নেকি দিবে, কেউ কারো হবে না মানে, আল্লাহ তুমি আমাদেরকে আবারও সুযোগ দিয়েছ, আল্লাহ তোমার রহমতের ভাগিদার হতে পারি এমন নেকি করার আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ কেয়ামতের দিন যেন আল্লাহ কারো নেকির কারো কাছে নেকির মহতাজ হতে না হয়, আল্লাহ অনেককে কষ্ট দিয়েছি আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ কারো হক যদি নষ্ট করে দে হকগুলি আদায় করার তৌফিক দিয়ে দিও, আল্লাহ আদায় করতে না পারলে তাদেরকে আমাদের উপর রাজি করে দিও মালিক মওলা, কেয়ামতের যেন কেউ যেন আমাদেরকে হক নিয়ে টানাটানি করে আল্লাহ আমাদের নেকি কেড়ে না নেয়, আল্লাহ তুমি সবাইকে বেহিসাব মাফ করে দান করে দাও, আল্লাহ সবাইকে দুনিয়াতেও মাফ করে দাও আখেরাতেও মাফ করে দিও মালিক মওলা, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে দাও, হায় আল্লাহ সবার উপর রহম করো, আল্লাহ করোনা মহামারী সহ জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো, সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, যারা যে রুজির মধ্যে যে কামাই উপার্জনের মধ্যে প্রত্যেক কিছুর মধ্যে বরকত দিয়ে দাও। হায় আল্লাহ, হায় রব্বে করে সমস্ত সুন্নি ওলামায় আহলে সুন্নতের হায়াতের মধ্যে, আলেমের মধ্যে বরকত নসিব করো। খাস করে আমির আহলে সুন্নতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করো। ওনার ছায়াকে আমাদের মধ্যে রাস করে দাও। হায় আল্লাহ, ওনার ফয়জে বরকত দ্বারা আমাদেরকে মালামাল করে দাও। হে আল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী পয়গামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দাও। হে আল্লাহ, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা প্রতিটা অঞ্চলে অঞ্চলে দান করে দাও। মদদ করো, মদদগার সৃষ্টি করে দাও। যারা দাওয়াত ইসলামীকে যেভাবে সাহায্য করছে, মাদানী কাফালায় সফর করে, কোর্স করে, ইজতেমায় এসে টাকা পয়সা দিয়ে, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করে নাও। হে আল্লাহ, প্রত্যেকের এই খেদমতের ওসিলায় কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। হে আল্লাহ, হে আল্লাহ, মক্কা হারামাইন শরীফ থেকে দূরে থাকার কারণে আমরাও যেতেও পারছি না। হে আল্লাহ, তুমি আমাদেরকে হারামাইন শরীফ আইনের আল্লাহ মুসাফির বানিয়ে দাও, আমাদেরকে হাজি বানিয়ে দাও। হে আল্লাহ, মদিনা মুনাওয়ারার বাদ হাজির নসিব করে দাও। আল্লাহ, শয়নে স্বপনে তোমার নবীর দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। কেহতে রেতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তরে কর দে পুরি আরজু হর বেকসু মজবুর কি বিবরকতে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজে মেহদায়ত পেলা কো সালাম। মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজে মেহদায়ত পেলা কো সালাম। গৌসে আজম ইমাম তো কা কুদরত পেলা কো সালাম। মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজে মেহদা কো সালাম। ডালো দি কলব মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা কো সালাম। মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজে মেহদায়ত পেলা কো সালাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله بحق لا اله الا الله محمد।